الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم بزرگان محترم আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাদেরকে ইশার নামাজ, মাগরিবের নামাজ, বিভিন্ন ওয়াক্তের নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, অনেক বড় মেহরবানি। ঝামেলা হয়ে গেলে আমরা আসতে পারতাম না, আল্লাহ সুযোগ করে দিয়েছে। জামাতের সাথে পড়লে জামাতের মধ্যে কিছু না কিছু আল্লাহর ওলি থাকে, তাদেরটা অবশ্যই কবুল হয়। তাদেরটা যখন কবুল হয় ওই সাথে আল্লাহ তার সাথে যারা আছে তাদেরটাও কবুল করে নেন। একই জামাতের কিছু লোকেরটা নিলেন, কিছু লোকে রিজেক্টেড করে দিলেন, এটা আল্লাহ তাআলা শরম বোধ করে। একজন রসিলায় সবারটা কবুল হয়ে যায়। এই জন্য একা না পড়ে সবসময় চেষ্টা রাখতে হবে জামাতের সাথে পড়ার জন্য। তাছাড়া আমাদের সূরা কেরাতেও ভুল আছে, রুকু সিজদাও ভুল আছে, অনেক জায়গায় ভুল আছে। তো জামাতের সাথে পড়লে জামাতের ওসিলায় এইসব ভুলগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। এই জন্য সবসময় চেষ্টা থাকতে হবে, যতক্ষণ আল্লাহ তাআলা চলাফেরার তৌফিক দিয়ে রাখছেন আমরা জামাতের সাথে নামাজ আদায় করব। নামাজ আদায় করার পরে আল্লাহ তাআলা আবার তৌফিক দিয়েছেন মাগরিবের পরে এখানে উযু, নামাজ, অনেক কিছু হাতে কলমে দেখানো হয়েছে। বহুত জরুরি, বয়ানের দ্বারা কোনদিন হবে না। বয়ান দিয়ে কাউকে সাঁতার শেখানো যায় না, বয়ান দিয়ে কাউকে ড্রাইভিং শেখানো যায় না, কোনো কিছু বয়ান দিয়ে শেখানো যায় না, শিখতে হয় হাতে কলমে, শিখতে হয়। তো এই ড্রাইভিং আর সাঁতার, এর থেকে লাখো কোটি গুণ উপরে এই নামাজ। এইটা দেখা দেখি পড়লে নবীজি সাল্লাল্লাহু সাল্লাম যে নামাজ রেখে গেছেন ওই রকম হয় না, অথচ মুসলমান হওয়ার জন্য ওই নামাজ হওয়া জরুরি। মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা وأكل ذبيحتنا فذلك المسلم. মুসলমান কাকে বলতেছে এই হাদিসে? মান সাল্লা সালাতানা, নবীজি সাল্লাল্লাহু সাল্লাম বলতেছেন আমার নামাজের মতো নামাজ যে ব্যক্তি পড়ে, আমার নামাজের মতো যে কোন নামাজের উপরে মুসলমানের টাইটেল দেওয়া হইতেছে না, ফাযালিকাল মুসলিম লাহু জিম্মাতুল্লাহ জিম্মাতুর রাসূলিহি, তার জন্য আল্লাহ রসুলের পক্ষ থেকে নিরাপত্তার গ্যারান্টি, দুনিয়াতে তমাম গুমরাহি থেকে হেফাজত করবেন, মরে গেলে কবর আজাব থেকে হেফাজত করবেন, হাসরের ময়দানে জাহান্নাম থেকে হেফাজত করবেন, সব জায়গায় হেফাজতের গ্যারান্টি। কিন্তু গোড়া কথায় আমার নামাজের মতো নামাজ যে পড়বে, এই মতো এটা পড়তে গেলে এটা বাস্তব প্রশিক্ষণ জরুরি। মেরাজে নামাজ ফরজ হয়েছে, কিন্তু এটা শুধু মৌখিক ভাবে ফরজ করে রেখে দেন নাই, আল্লাহ তাআলা কি ব্যবস্থা করছেন, মেরাজের পরের দিন জোহরের সময় নবীজি তখন মক্কায়, হিজরত করে মদিনায় যান নাই, জোহরের সময় আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ উম্মতকে খবর দেন জামাতের সাথে নামাজ হবে। তো জিব্রাইল আলাইহিস সালাম আসছেন একজন সুচ্ছুরি মানুষের আকৃতিতে, তিনি ইমাম হয়ে নামাজ পড়ায় ওই নামাজ দেখাইছেন, দুই দিনে দশক্ত, দুই দিনে দশক্ত নামাজ দেখাইছেন এবং নামাজের অক্ত বয়ান করে দিচ্ছেন, কারণ প্রথম দিন পড়াইছে শুরু অক্তে, পরের দিন পড়াইছে শেষ অক্তে, প্রত্যেকটা নামাজ শুরু শেষ যখন জানা হয়ে গেল তো অক্ত জানা হয়ে গেল না, অক্ত জানাই দিছে পুরা নামাজ প্র্যাকটিক্যাল দেখাই দিছে। এরপরের থেকে নবী আলাইহিস সালাম বাকি জিন্দেগি সাহাবায়ে কেরামকে নামাজ দেখাইছেন, সাহাবায়ে কেরাম যে যেখানে গেছেন শুধু লিকসার দেন না, উজু করে উজু দেখাইছেন, নামাজ পড়ে নামাজ দেখাইছেন, পুরা উজু করে একটা বাক্য ব্যবহার করছে, একটা বাক্য। প্রথম সব লোকজন গোল হয়ে বসে আছে, সাহাবায়ে কেরাম উজু দেখাইতেছেন, হয়তো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা উজু দেখাইতেছেন, উজু দেখানোর পরে একটা বাক্য ব্যবহার করলেন, হাকাযা কানা উযু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির উযু এরকম ছিল। কাজ করলেন বেশি, কথা বললেন একটা। তো দেখা যায় যে নামাজটা শুধু বয়ানের মাধ্যমে আসে নাই, এটা বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে আসছে, প্রশিক্ষণ নামাজের মাস, এটা সুন্নত কাজ, এটা ছুটে গেছিল, দীর্ঘদিন যাবৎ এইভাবে শেখা হয় নাই। আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব করুক হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী সাহেবকে, তিনি এই মুর্দা সুন্নতটাকে জিন্দা করছেন, উনি ওলামায়ে কেরামকে বিশেষভাবে দায়িত্ব দিচ্ছেন, ওনার খলিফাকে হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাই, পীরজি হুজুর রহমাতুল্লাহ আলাই, তারপরে শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই, বরিশালের সিদ্দিকুর রহমান সাহেব, নোয়াখালীর কুব্বাত সাহেব, বলো না কুব্বাত সাহেব, সিলেটের মৌলানা আতহার আলী সাহেব, যিনি জীবন কাটাই গেছেন মামাসিং কিশোরগঞ্জ, এনারা মাওলানা থানভীর হাতে গড়া। এরকম অনেক লোক পৃথিবীর মধ্যে মাওলানা আশরাফ আলী থানভীর হাতে গড়া। তিনি শেষ জীবনে এটাই জোর দিয়ে গেছেন, তোমরা যে যেখানে যাইবা এগুলো হাতে কলমে দেখাই দিবা, শুধু লিখছেন না হাতে কলমে দেখাই দিবা। সেখান থেকে এই সিলসিলা চালু হয়েছে। এখন আমাদের দেশে দাওয়াত তবলিগের নামে, দাওয়াতুল হকের নামে এখন বিভিন্ন জায়গায় এই নামাজের প্রশিক্ষণ হইতেছে। আজকে আমি যতদূর শুনলাম আপনাদের এখানে হয়েছে, এটা বারবার হইতে হবে। যেখানে নবীজিকে দশক্ত নামাজ দেখানো হয়েছে, আমাদের তো আরো বেশি দরকার। একজন দেখাই দিবে আর প্রত্যেক কাতারে লোক দিতে হবে, তারা আপনাদেরটা দেখবে, কারোর কোথাও ভুল থাকলে ঠিক করে দিবে। দাঁড়াইতে হবে উভয় পাও পুরা কিবলার দিকে, কোন দিকে? গোড়ালের দিক যতটুকু ফাঁক, আঙ্গুলের দিকে ততটুকু ফাঁক, এভাবে দাঁড়াইতে। আমরা বেখেয়ালি দুই দিকে দুই পাও দেই। এটা কোন নবীজির সুন্নতের মধ্যে পড়ে না। আমাদের হায়াত তো নবীজির সুন্নতের জন্য, সুন্নত শেখো, আমল করো, দাওয়াত দাও। এই সুন্নত মানে নবীজির তরিকা, জোহরের সাহেবের সুন্নত না, নবীজির তরিকা। এর মধ্যে ফরজ আছে, এর মধ্যে ওয়াজিব আছে, আপনার যে সুন্নত বুঝেন ওইটা আছে, মুস্তাহাব আছে, সব আছে। ফরজগুলো কি নবীজির তরিকা না? নবীজির প্রথম ফরজ হল ইমান শেখ, ইমান শেখো। ইমান পৈতৃক সম্পত্তি না, ডাক্তার তাকে শিখতে হবে। আপনার বাপ মমিন ছিল, আপনি মমিন হবেন না। বাপ ডাক্তার থাকলে কেউ বাপের কারণে ডাক্তার হয়ে যায় না, তার পড়াশোনা করতে হয়। বাপ মুক্তি ছিল, ছেলে অটো মুক্তি হয়ে যাবে না, তার মুক্তি পড়তে হবে। ঠিক এরকম আপনার বাপ মমিন ছিল, তা আপনি মমিন হবেন না। আপনি ইমানের জন্য দাওয়াতের লাইনে মেহনত করেছেন কিনা, ইমানের কথাগুলো জানছেন কিনা, আমানতু বিল্লাহ মানে কি, ও মালায়েকাতিহি মানে কি, ও কুতুবিহি মানে কি, ও রুসুলিহি মানে কি, এই তো ইমানের কথা। এগুলো মানে জানতে হবে। আমার একটা কিতাব আছে বাংলাতে, কিতাবুল ইমান। এইখান যদি এক লাইন করে তালিম করা হয়, তাহলে আপনারা ইমান কি জিনিস, ইমানের এই মৌলিক কথাগুলো আপনি জেনে ফেলবেন। আমানতু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি, প্রত্যেকটার মধ্যে কিছু পয়েন্ট আছে। খালি রুসুলি রসুল মানলাম, এতে ইমান হয়ে গেল না। রসুলহি আল্লাহ যত নবী রসুল পাঠাতে সবাই মানলাম, হবে না। এখানে কথা আছে, যেমন কি কথা আছে, তমাম নবী রসুল মাটির তৈরি মানুষ ছিলেন। এক নম্বর, যদি কোন নূরের তৈরি ছিল আপনার ইমান নেই, ইমান নষ্ট হয়ে গেছে। মাটির তৈরি মানুষ এক নম্বর, নূরের তৈরি ফেরেশতা দুই নম্বর, আগুনের তৈরি জিন তিন নম্বর। আল্লাহ তাআলা ফেরেশতাদের হুকুম করছিলেন নূরের তৈরি, আর আগুনের তৈরি ইবলিসকে হুকুম করছিলেন আদমকে কি করো, সিজদা করো, সম্মানের সিজদা। কাকে আল্লাহ সম্মান দিলেন? মাটির তৈরি মানুষ। আপনি যখন নবীকে নূরের তৈরি করবেন, নামায় দিলেন, কি করলেন? নামায় দিলেন। আপনি মন্ত্রীর সম্বোধন করলেন, চৌকিদার সাহেব কেমন আছে? মন্ত্রী আসছে, আপনি কইতেছেন চৌকিদার সাহেব, মেম্বার সাহেব, হবে? মন্ত্রী তো মন্ত্রী না, হাতিরে ছাগল কইলেন, হবে? এই জন্য দেখেন রসুলে কইতে গেলে এক নম্বর এটা মানতে হবে, তিনি মাটির তৈরি মানুষ, মায়ের পেটে জন্ম নিচ্ছে। দুই নম্বরে মানতে হবে যে তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসত, কি আসত, তারা ব্যক্তিগত কোন গায়েব জানে না, ওই ওহীর মাধ্যমে জানানো হয়েছে যে কবর কবর আজাব আছে, কবরে জান্নাতের নিয়ামত আছে, কিয়ামত আছে, ফুলসুরাত আছে, আল্লাহ জানাইছে। তাই নবীগণ জানছেন, জানে উম্মতকে জানাইছে, আল্লাহ জানাইছে, তাই ওনারা জানছেন যেন আমাদেরকে জানাই দিচ্ছেন। তুই গায়েব জানা হলো, গায়েব জানা বলে সকল গায়েব জানতে হবে, একা জানতে হবে, কিন্তু আল্লাহ জানাই দিচ্ছেন, নবীদের আমাদেরকে জানাই দিচ্ছেন, তো আমরাও কি গায়েব জানতে হলো, কবরে কি ব্যাপার শুনি নাই বয়ানে, কারো জান্নাতের লেবাস আসবে, হ্যাঁ জান্নাতের বিছানা আসবে, জান্নাতের হাওয়া আসবে, কারো জাহান্নামের লেবাস আসবে, জাহান্নামের হাওয়া আসবে গরম, এগুলো গায়েবের কথা না, আমরাও তো জানি, গায়েব জানতে হলো হয়ে গেল, আমাদেরকে জানানো হয়েছে নবীদের পক্ষ থেকে, আর নবীজিকে জানানো হয়েছে কার পক্ষ থেকে, এটা বিশ্বাস রাখতে হবে। কোন নবী রসুল, কোন পীর আউলিয়া কেউ গায়েব জানে না, গায়েবের মালিক একমাত্র কে, আর রসুলের মধ্যে তিন নম্বর বিশ্বাস করতে হবে, তমাম নবী রসুল নিষ্পাপ মাসুম, তমাম নবী রসুল কি মাসুম নিষ্পাপ। যদি আপনি বলেন, অনেকে বলতেছে কিন্তু এই কথাটা যে আল্লাহ তাআলা সমস্ত নবী রসুলকে দিয়ে কয়েকটা করে গুনাহ করাইছে, বলেন নাউজুবিল্লাহ, কি জন্য গুনাহ করাইলো, যাতে পাবলিক বুঝতে পারে ওনারা খোদা না, ওনারা কি না, খোদা না বোঝানোর জন্য গুনাহ করাইতে হবে, উনি যদি খানা না খাইলে চলতে পারে না, ওনার বিবি লাগে, ওনার ঘুমানো লাগে, ওনার টয়লেটে যেতে হয়, উনি অসুস্থ হয়ে যায়, ওনার মাথা ফেটে যায়, ওনার দাঁত ভেঙে যায়, এগুলো দিয়ে বোঝা গেল না যে উনি মানুষ, খোদা না, খানা না খাইলে যে চলতে পারেন না, এটা দিতে বোঝা গেল, গুনাহ কেন করাইতে হবে, তার তো উম্মতের জন্য মডেল, তাদেরকে যদি গুনাহ করানো হয় তো তারা যা কইছে সবগুলো নিয়ে সন্দেহ লাগবে, তোরা তো গুনাহ করে, এটা ঠিক ছিল না বেটিক ছিল, বুঝবো কেমনি, ওনারা তো ভুলও করতেন, এই কথাটা যে কইছে ঠিক কইছে না ভুল কইছে আল্লাহ জানেন, সবকিছু শব্দ লেগে যেত না, তা তো পুরো উম্মত না মডেল নমুনা আদর্শ, তাদের বিশ্বাস করতে হবে তাদের গুনাহ তারা কেউ করে না, যদি মনে করেন গুনাহ করছে তাহলে তওবা করতে হবে, তার ইমান নেই, ইমান নেই, এটাও বিশ্বাস করতে হবে নবীদের সিলসিলা শেষ, নবীদের সিলসিলা ধারাবাহিকতা শেষ, আমাদের নবীর পরে নূতন কোন নবী আসবেন না, ঈসা আলাইহিসসালাম আসবেন কিন্তু নূতন নবী হিসেবে না, এই উম্মতের একজন সদস্য হিসেবে উনি আসবেন কিয়ামতের আগে, ওনাকে আল্লাহ তাআলা উঠাই নিছে, ইহুদিরা সুলি দিতে গেছিল পারে নাই, খ্রিস্টানদের গলারটা ঝুলাই রাখে উনি সারা দুনিয়ার পাপ মোচনের জন্য সুলিবিদ্ধ হয়ে মারা গেছে, হ্যাঁ পুরো ভাওতাবাজি, আল্লাহ কোরআনে বলতেছে আমা কতালুহু আমা সালাবুহু ওয়ালাকিন শুবিয়া লাহুম, ওনাকে কতল করা হয় নাই, সুলেও দেওয়া হয় নাই, আর একটা লোকরে ওনার মতো বানাই দেওয়া হয়েছিল, ওই লোকটা বেইমানি করছিল, ওনাকে ধরাই দেওয়ার দায়িত্ব নিয়েছিল, ওর শেয়ার আল্লাহ ঈসা নবীর মতো করে দিছে, ওর লয়ে শুলে দিছে, কিন্তু আশ্চর্য হবেন তারা দাবি করতে যে ইহুদিরা তাদের নবীকে শুলি দিছে। তাই যদি হয়ে থাকে তারা বিশ্বাস করে, ইহুদিদের সাথে শত্রুতা হওয়ার দরকার না, তোমরা আমাদের নবীকে কি করছ, শুলি দিছে। অথচ বর্তমান বিশ্বে খ্রিস্টানদের সবচেয়ে বেশি প্রেম কার সাথে, ইসরায়েলের সাথে সবচেয়ে বেশি প্রেম কার সাথে, ইসরায়েলের ইহুদিদের সাথে, তাদের কথায় ওঠে আর বসে। একদিক করতেছ তোমাদের নবীকে শুলি দিছে, আর দিকে তার সাথে গলায় গলায় প্রেম, কি কও আর কি বুঝো, তোমাদের মাথা কোথায়, মাথা কোথায় তোমাদের, মানুষের মাথা না গাধার মাথা। যাই হোক, কি মানতে হবে, আমাদের নবী শেষ নবী। আর নতুন কোন নবুয়তের কেউ দাবি করে সেও কাফের, তাকে যে মানবে সেও কাফের। গোলাম মোহাম্মদ কাদিয়ানি পাকিস্তানের কাদিয়ান, এটা শহরের নাম, এখানে এলাকার জন্ম হয়েছিল, ব্রিটিশরা এর নবী বানাইছিল। নবী তো মানে আল্লাহ, গোলাম আহমদ বানাইছে কে, ব্রিটিশ। সে নবুয়ত প্রচার করে গেছে, পরে টয়লেটের মধ্যে পায়খানা ডুবে মারা গেছে। হাজারো লোক এই লোকের নবী মানছে, হাজারো লোক এই টয়লেটে মরা লোকরে কি মানতেছে। এদের হেড অফিস আছে বক্সিবাজার, যাই দেখেন আলিয়া মাদ্রাসার সাথে। আলিয়া যারা বানাইছিল এরা নবুয়ত তারা দিচ্ছে, একই লোক আলিয়া মাদ্রাসা তারা বানাইছে কলকাতায়। আর এই গোলাম মোহাম্মদ কাদিনে নবুয়ত কি করছে, নবুয়ত দিচ্ছে। অনেকে মোনাসাত পায় না, কাদিয়ানি অফিসটা এখানে হলো কেন, কোন জোর মিলবে না, কেন জোর মিল, একই নামের দুই হারাম দাদা সন্তান, খুব জোর মিল আছে। তো এই গোলাম আহমদ কাদিয়ানিকে যে কেউ নবী মানবে সেও বেইমান, ও তো বেইমান হয়েছেই, ওকে যে কেউ মানবে সে কি বেইমান। আরো যে কেউ নবুয়ত দাবি করে, দু তিন বছর আগে কেরানীগঞ্জ এক লোক দাবি করছিল, সে নাকি আল্লাহ নবী, পাবলিক খুবই জুতা পেটা করছে তারা, যে নবুয়ত দাবি করবে জুতা পেটা খাবে। এগুলো ইমানের অংশ, আর রসুলের মধ্যে এ কথাটা মানতে হবে যে আমাদের নবী শেষ নবী, আর কোন নবী আসবে না। এটাও মানতে হবে যে আমাদের নবী 23 বছর মেহনত করে যে একটা জামাত খাড়া করছেন, সাহাবাদের জামাত, তো 70 মাপকাঠি। কত বছর মেহনত করছেন, 23 বছর, কোরআন সুন্নার মেহনত। মেহনত করার পরে পরীক্ষা কে নিছে, পরীক্ষা কে নিছে, উলাইক আল্লাযীনা ইমতাহানা আল্লাহু কুলুবহুম লিত্তাকওয়া, সূরা হুজুরাত, আল্লাহ তাদের কলবের পরীক্ষা নিছে, তাদের কলবে কদ্দুর তাকওয়া আছে। পরীক্ষা কে নিল, রসুল নিজে নেয় নাই, রসুল নিলে কি সমস্যা, রসুল নিলে সমস্যা হলে এই, যারা রসুল বিদ্বেষী তারা বলবে ও আপনার ছাত্র, আপনি পরীক্ষা নিয়ে সব পাশ করে দিচ্ছেন। যারা রসুল বিদ্বেষী তারা কি বলতো, আপনি পড়াইছেন, আপনি পরীক্ষা নিয়েছেন, নিয়ে সব 100% নাম্বার দিয়ে দিত, এর কি দাম আছে, যা বলতো না, আল্লাহ সুযোগ রাখে না। আপনাদের প্রশ্ন হবে রসুল বিদ্বেষী কেউ আছে নাকি, এমন একটা প্রশ্ন হইতে পারে, এটাও নবীদের বলে দিছে। আমার উম্মতের মধ্যে বহুত মানুষ পাইবা যারা রসুল বিদ্বেষী, চিনবা কেমনে, ফামান আহাব্বাহুম فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم. أي حديث যাকে দেখবা আমার সাহাবাই কেরামের দোস্তাস্তা করে বুঝবা ও দিলে আমি মুহাম্মদ রাসূলের ব্যাপারে বিদ্বেষ আছে, ওরা বলতে সাহস পাইতেছে না, তাই আমার সমালোচনা না করে আমি তাদেরকে করছি নিজে হাতে তাদের সমালোচনা করতেছি। আমার নাবগজাহুম সবই বুগুজি, আমার প্রতি বিদ্বেষের কারণে সেই কাজটা করতেছে। সাহাবাইকেরামের সমালোচনা করার লোক নেই? স্কুল কলেজে ইসলামিক রিসার্চ এর নামে, ইসলামিক স্টাডিজ এর নামে যা কিছু পড়ানো হয় সব ইহুদিদের লেখা, শিয়াদের লেখা, ইহুদিও কাফের শিয়াও কাফের। ওই ইসলামিক স্টাডিজ যে পড়বে সে অবশ্যই সাহাবি বিদ্বেষী হবে, সে কথা বলবে নাউজুবিল্লাহ উসমান গনি স্বজন প্রীতি করছে আর হযরত মুয়াবিয়া রাজতন্ত্র কায়েম করছে, এটা বলবেই, ওই ইতিহাসে এটা লেখা আছে। কিন্তু দুটোই মিথ্যা কথা, গলত কথা, এই উভয় কথাতে মিথ্যা গলত এটা প্রমাণ করার জন্য আমি একখানা কিতাব লিখছি। আমার অন্তত 40টা কিতাব আছে বাংলায়, একটা কিতাবের নাম হলো ইসলামী খেলাফত ধ্বংসের প্রকৃত ইতিহাস, ইসলামী খেলাফত ধ্বংসের প্রকৃত পড়ে দেখেন। উসমান গনি কোনদিন স্বজন প্রীতি করে নাই আর মুয়াবিয়া কোনদিন রাষ্ট্রতন্ত্র কায়েম করে নাই, বাস্তব ঘটনা কি আমার এই বইটা থেকে পড়েন, তা না হলে আপনার দিলের মধ্যে যদি এই বিশ্বাস থাকে উসমান গনি স্বজন প্রীতি করছে, যাকে নবীজি পরপর দুটা মেয়ে দিছে, দ্বিতীয়টাও মারা যাওয়ার পরে বলছে উসমান আমি তোমার চরিত্রের উপরে এত খুশি, আমার যদি আরো মেয়ে থাকতো তোমার কাছে বিয়ে দিতাম। সেই লোকটা যদি স্বজন প্রীতি করে দুনিয়াতে থাকে কি? আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তাতে ওহি কোরআন নাযিল হলে হুজুর সাতজনকে ডেকে লেখাইতেন, সাতজন কাতেবকে, তাহলে একজনকে মুয়াবিয়া। তো ওহির কাতে ভয়ে যদি সজন ই করে রাজতন্ত্র কায়েম করে থাকলো কি? ইতিহাস ভিন্ন। আপনারা দয়া করে এই বইটা পড়ে দিলকে পরিষ্কার করেন, কোন সাহাবীর ব্যাপারে যেন আপনার দিলের মধ্যে আপত্তি না থাকে, যদি আপত্তি থাকে ওটা রসুল প্রতি, রসুলের প্রতি বিদ্বেষ, আর রসুলের প্রতি বিদ্বেষ যার আছে তার ইমান নেই। বলতেছিলাম রসুলের প্রতি যার বিদ্বেষ আছে তারা আপত্তি করত যে আপনি পড়াইলেন, আপনি পরীক্ষা দিলেন, আপনাদের প্রশ্ন ছিল রসুলের বিদ্বেষ কেউ আছে নাকি? হ্যাঁ খুব আছে, যারা যারা সাহাবীদের ভুল ধরে এই সবগুলো রসুল বিদ্বেষ, সবগুলো কি রসুল বিদ্বেষ, ওদের ইমান নেই। আল্লাহ পরীক্ষা নিচ্ছেন, আল্লাহ পরীক্ষা নিয়ে কি ফলাফল দিচ্ছেন? অসাবিকুন আল-আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার আল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। আনসার এবং মুহাজির এটা কি সাহাবী না? এই আয়াত আমি পড়লাম যেটা সূরা তওবা 11 নম্বর পারা, আনসার আর মুহাজির এবং কিয়ামত তক যারা এদেরকে ফলো করবে, আল্লাহ বলতেছেন আমি তাদের উপর রাজি হয়ে গেছি, রাজি হয়ে গেছি, খুশি হয়ে গেছি, এবং আমি তাদের প্রত্যেকের জন্য জান্নাত তৈরি করে রাখছি। কিয়ামত পর্যন্ত যারা তাদেরকে ফলো করবে, তারা ফলো করতে বলতেছে আল্লাহ, তাহলে তারা সত্যের মাপ কাটি না? বলেন সত্যের মাপ কাটি না হলে ফলো করতে বলতেছে কেন? অথচ আমাদের সমাজে অনেক লোক পাবেন যারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি বিশ্বাস করে না। যারা সাহাবায়ে কেরামকে কি বিশ্বাস করে না? সত্যের মাপকাঠি বিশ্বাস করে না। আছে কি না? খবরদার, এইসব কথা বিশ্বাস করে আল্লাহর হস্তে আমরা কেউ ইমান নষ্ট না করি। যাই হোক, ইমানের মোফাসসালে সাতটা পয়েন্ট আছে, প্রত্যেকটার মধ্যে এরকম ব্যাখ্যা আছে। এই ব্যাখ্যা সহ সাতটা বিষয়কে জানলে তাকে বলা হয় ইমান। ওই কিতাব থেকে ইমানের কথাগুলো জানা যাবে, প্রাথমিক স্তর হাসিল হয়ে যাবে, কিন্তু ওইগুলো দিলের মধ্যে মজবুত করে বসাইতে হলে আপনাকে আমাকে দাওয়াতের লাইনে মেহনত করতে হবে। মজবুত ইমান হাসিল করার জন্য আল্লাহ তাআলা সিস্টেম রাখছেন, দাওয়াতের লাইনে মেহনত করো, আর একজনের দাওয়াত দাও, তার কিসমতে হেদায়াত থাকলে সে মানবে, না থাকলে মানবে না। সে মানুক বা না মানুক তোমার ইমান মজবুত হয়ে যাবে, সে মানুক বা না মানুক, সওয়াউ আলাইহিম, তাদের জন্য বরাবর, তোমার জন্য বরাবর না, তোমার ইমান মজবুত হবে। এই জন্য ইমান হল ইসলামের সবচেয়ে জরুরি কাজ, এর থেকে জরুরি কোন কাজই নেই। শুধু ইমান দিয়েও বেসতে যাওয়া যায়, শুধু ইমান দিয়েও বেসতে যাওয়া যায়, কিন্তু ইমান যদি গলত হয়ে যায়, কোন এক জায়গায় ভুল থাকলে ইমান গ্রহণযোগ্য হয় না, কোন এক জায়গায়। এই সাতটা পয়েন্টের কোন একটা ব্যাখ্যার মধ্যে যদি আপনার ভুল থাকে, উল্টা বিশ্বাস করেন, আপনার ইমান গলত। সবগুলো ভুল বিশ্বাস করার দরকার নেই, কোন একটা পয়েন্ট যদি কেউ ভুল বিশ্বাস করে তার ইমান বাতিল। মমিন থাকতে গেলে সবগুলো মানতে হবে, কাফের হইতে গেলে যে কোনো একটা অস্বীকার করলে যথেষ্ট। কাফের বেঈমান হওয়ার জন্য একটা অস্বীকার করলে হয়ে গেল। ইমানের মেহনত থেকে জরুরি আর কিচ্ছু নেই। দুঃখের সাথে বলতে হয় আমাদের দেশে ফাজাইলের তালিম হয়, মাসাইলের তালিম হয়, ইমানের তালিম হয় না। কোন মসজিদে হইলে হইতে পারে, প্রায় মসজিদে আমার যদ্দূর জানা আছে, ইমানের তালিম হয় না। অথচ এটা সবচেয়ে জরুরি, শরিয়াতে এর থেকে জরুরি আর কিছু নেই। নবীনী নবুয়াত পাওয়ার পরে প্রথম কাজ ইমানের মেহনত করেছেন, তার অনেক বছর পরে যায় নামাজ আসছে, সবচেয়ে জরুরি। যাই হোক, একটা কথা গেল, ইমান খুব জরুরি। শুধু ইমানও যদি থাকে, কোনো আমল নেই, এই লোকটাও জান্নাতে যাবে কোন এক সময়, এবং তাকে এই দুনিয়ার সমান 11 গুণ বড় এক জান্নাত দেওয়া হবে। পাঁচ কাটা জায়গা পাইলে খুশি হয়ে যান, পাঁচ কাটা, এই দুনিয়ার সমান 11 গুণ বড়। আর দুনিয়া ওয়া আশরাত আমসালিয়া, শুধু ইমানের উপর, আমলও থাকে, আরো কত বড় জান্নাত আল্লাহ দিবেন। ইমানের বিষয়ে একটা কথা বললাম, দ্বিতীয় যে বিষয়টা বলতে চাই, আমি একটা আয়াত পড়ছি, এই আয়াতে বলা হয়েছে, হে আমার রসুল, আপনি ঘোষণা করে দিন। কি ঘোষণা? এই দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহকে মহাব্বত করতে চাও, আল্লাহকে পাইতে চাও, ফাত্তাবিউনি, আমি মুহাম্মদ রসুল্লাহর সুন্নত অনুসরণ করো। সুন্নত আমার তরিকা, ইবাদত বন্দীদের মধ্যে তরিকা আছে, আমরা তো দুনিয়াবি কাজ করি না, এখানেও কি আছে? তরিকা আছে। উনি খাইবেন, কোন তরিকা নেই রসুলের, কাফের মতো খাইবেন, খাড়ায় খাড়ায়, আর শুকর, কাফেরা শুকর খায়, মদ খায়, আমরা হালাল খাইব, সুন্নত তরিকা। ঘুমাইবেন, কাফেরও ঘুমায়, আমরাও ঘুমাই, কিছু পার্থক্য আছে। আমরা উজু করে দোয়া কালাম পড়ে ডান কাতে যাচ্ছ, আমার লেখা নবীজির সুন্নত কি এখানে আছে পাওয়া যায়? আমার লেখা একটা পকেট সাইজ বই আছে, নবীজির সুন্নত, এর মধ্যে উজু নামাজ খাওয়া দাওয়া সব কিছু সুন্নত তরিকা আমি কিতাবের রেফারেন্স সহ লিখে দিচ্ছি। এই বইটা আপনার ইমাম সাহেবের মাধ্যমে সংগ্রহ করে প্রত্যেকের ঘরে রাখার ব্যবস্থা করেন। তো এই আয়াতে বলা হয়েছে যে আল্লাহকে পাইতে চাইলে আমার সুন্নতকে অনুসরণ করো, কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে মহব্বত করবেন। তুমি আল্লাহকে মহব্বত করতে চাইছিলে, ওটা তো হবেই, প্রত্যেকে উপরের ডিগ্রি হবে কি আল্লাহ তোমাকে মহব্বত করবে। তোমার গোনা খাতা মাফ করে দিবেন। আল্লাহু গাফুরুর রহিম। এখন এখানে যে কথাটা বলতে চাই আমি, এই আয়াতের তাফসিরে ফাত্তাবিউনি, আমার সুন্নতকে অনুসরণ করো, সমস্ত তাফসির ওলারা এই তাফসির করছেন, আমাকে অনুসরণ করো মানে আমার সুন্নতকে অনুসরণ করো। কোন একজন এই তাফসির করে নাই যে আমাকে অনুসরণ করো মানে আমার হাদিস মানো, হাদিস মানো এই কথা কেউ ব্যাখ্যা করে নাই। কি ব্যাখ্যা করছে? সুন্নত মানো। তাহলে আপনার জন্য বাধ্যতামূলক হয়ে গেল এটা বুঝা যে হাদিস কি, সুন্নত কি। হাদিস কেন বলল না, সুন্নত কেন বলল? আমলের প্রশ্নে নবীজি কোথাও হাদিস শব্দ ব্যবহার করেন নাই। আমলের প্রশ্নে সব থেকে সুন্নতি মানে হাব্বা সুন্নতি ফকত হাব্বানি আলাইকুম বি সুন্নতি সুন্নতিল খুলাফায়ের রাশিদিন আল মুতামাসসিক বি সুন্নতি কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিহি। প্রচুর হাদিস, এই সব হাদিসে আমলের প্রশ্নে নবীজি কি শব্দ ব্যবহার করছেন? সুন্নত। হাদিস ব্যবহার করেন না, হাদিস এক জায়গায় ব্যবহার করছেন, কোথায়? মুসলিম শরীফের হাদিস। কেয়ামতের আগে কিছু ফেরেববাজ বেরোবে, ধোকাবাজ বেরোবে, তারা হাদিস বলে বলে তোমাদেরকে গোমরা করবে। يكون في آخر الزمان دجالون كذابون يأتونكم من الأحاديث كراكم حدث بلوه تاو بلوه دوسه ما لم تسمعوا أنتم ولا آباؤكم ترى امونا من حدث سواء دي شنائي بي تم راو شنائي تم راو بابدو دو شنائي امون حدث شنائي بي تم راو شنائي তোমাদের বাপদের দাও শোনে নাই। ইয়াকুম ওয়া ইয়াহুম, তোমরা তাদের থেকে দূরে থাকো। লা ইউদিল্লুনাকুম, যাতে ওরা তোমাদেরকে গোমরা করতে না পারে। নবীজি ভবিষ্যৎবাণী করে গেছে হাদিস দিয়ে তোমাদেরকে গোমরা করা হবে, সেই গ্রুপ বেরোয় গেছে। এই হাদিসে যাদের দিকে ইঙ্গিত করছে তারা কিন্তু বেরোয় গেছে, এবং তারা এমন এমন হাদিস বলতেছে যেগুলো আপনিও শোনেন নাই, আপনার বাপদাদাও শোনেন নাই। কি তারা বলতেছে? কোন কাজা নামাজ নেই শরিয়াতে, নাই কোনো কাজা নামাজ নেই, শুনছেন আপনারা? তারা কইতেছে কাজা নামাজ নেই। তারা বলতেছে তারাবি নামাজ 20 টাকা পড়া যায় নেই, 8 টাকা পড়তে হবে। আমাদের বাপদার দ্বারা শুনে গেছে তারাবি 8 টাকা পড়তে হবে, 20 টাকা পড়া যায় নেই, শুনে গেছে? শুনে নেই। তারা বলতেছে বিবিকে তিন তালাক দিলে এক তালাক পড়বে, তিন তালাক দিলে। আমি বংশালে ওয়াজ করতে গেছিলাম, ওখানে এই গ্রুপের লোকজন আছে। আমি ওয়াজের মধ্যে বললাম আপনারা ওদের হোটেলে দেয় তিন প্লেট বিরিয়ানি খাইবেন, খায় এক প্লেটের দাম দিবেন। কেন ভাই এক প্লেট দিলেন কেন বলবেন? তিন তালাকে যদি এক তালাক হয় তাহলে তিন প্লেটে এক প্লেট হবে। এরকম গাঁদা করে কথা, তিন তালাকে এক তালাক কি? আবার তারা বলে দুই হাত দিয়ে মুসাফা করা জায়েজ নেই, এক হাত দিয়ে মুসাফা করতে হবে। অথচ ইমাম বুখারী অধ্যায় কায়েম করছে দুই হাত দিয়ে মুসাফা করতে হবে, আর তারা কইতেছে এক হাত দিয়ে। তারা কইতেছে মদিনায় যাইতে হলে মদিনার মসজিদে নামাজ পড়ার নিয়তে যাইতে হবে। যদি নবীদের কবর জিয়ারতের উদ্দেশ্যে যান তাহলে আপনার ইমান থাকবে না। অথচ চারু মাজাবের কিতাবে লেখা নবীদের রওজা জিয়ারতের নিয়তে যাওয়া এটি বেশি উত্তম। এটা কি বেশি উত্তম? আর তারা বলতেছে মদিনায় গেলে মদিনার মসজিদে নামাজ পড়ার জন্য যাইবা, কবর জিয়ারত হয়ে যাই করো, কিন্তু ওই নিয়তে যাইবে না, ওই নিয়তে গেলে তোমার ইমান নষ্ট হয়ে যাবে। কি ধরনের কথা, সব গলত কথা। এরকম গলত কথা তারা অনেকগুলো দিচ্ছে, তারা হাদিস বলে বলে ফেতনা করতেছে। যত হাদিস রহিত হয়ে গেছে, শুরু যুগে ছিল পরে রহিত হয়ে গেছে, ওরা তালাশ করে করে ওইগুলো বের করে আপনাদের সামনে ধরে। এই যে বুখারের হাদিস, সহি হাদিস মানবেন না? আর বাবা বুখারের হাদিস ঠিক আছে, সহি হাদিস ঠিক আছে, কিন্তু এটা টিকে আছে না রহিত হয়ে গেছে? না দেখতে হবে না, দেখতে হবে না। এই জন্য বলতেছিলাম হাদিস আর সুন্নতের পার্থক্যটা কি, এটা না বুঝলে আপনি ওদের ফেতনায় পড়ে যাবেন, আপনি ইমান বাঁচাইতে পারবেন না। পার্থক্য কি হাদিস আর সুন্নতের পার্থক্য কি? পার্থক্য হল হাদিসের কিতাবে যা কিছু লিপিবদ্ধ হয়েছে সব হাদিস, হাদিসের কিতাবে যা কিছু লিপিবদ্ধ হয়েছে সব কি হাদিস। এর থেকে বাসনি করে একটা পাঠ হল সুন্নত, বাসনি করতে হবে। তা আপনি আমি করলে হবে না, বড় বড় বিজ্ঞ ওলামারা বাসনি করবে। দুটা শর্ত পাওয়া গেলে ওই হাদিসটা উন্নতি লাভ করে সুন্নত হয়ে যায়। মূলত কিন্তু হাদিস, কিন্তু যখন ওই হাদিসের মধ্যে দুইটা শর্ত পাওয়া যায় কয়টা, তো ওই হাদিসটা কি হয়ে যায়? শুধু হাদিস, হাদিস তো থাকবেই, হাদিসের কিতাবে আছে, কিন্তু ওর আলাদা ডিগ্রি চলে আসে। আমি মুক্তি হয়েছি, আমি কি মৌলানা নেই? মৌলানা পাস করে তার হয়তো মুক্তি হইতে হয়, মুক্তি হয়েছে বলে মৌলানা বাদ। হ্যাঁ, যেটা সুন্নত হয়ে যাবে ওটা কিন্তু হাদিস থাকবে, হাদিস থেকে বাদ না। প্রত্যেকটা সুন্নত হাদিস, প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটা হাদিস সুন্নত না। হাদিসের কিতাবে তো 23 বছরে সব কিসা, তো সব কিসা কি বহাল আছে নাকি? যেগুলো বহাল আছে ওখানে বাসনি করতে হবে। তা আমি একটু আগে বলছি দুটা শর্ত পাওয়া গেলে সেই হাদিসটা কি হয়, কি দুটা শর্ত কি? একটা শর্ত হল ওই হাদিসটা দেখতে হবে নবীজি উম্মতকে লক্ষ্য করে বলছেন, তোমরা এই কাজটা করো। কাকে লক্ষ্য করে বলছেন? আপনার আমার করার জন্য বলেছেন, এগুলো প্রথম শর্ত। এতে কোনগুলো বাদ পড়ে গেল, কোন হাদিসগুলো বাদ পড়ে গেল যেগুলো সুন্নত হইতে পারবে না, যেগুলো নবীর সাথে খাস, হয়তো আলীর সাথে খাস, অনেক কিছু বিভিন্ন সাহাবীর সাথে খাস, এগুলো হাদিস, সহি হাদিস সুন্নত না। নবীর সাথে খাস, নবীর একসাথে চারের বেশি বিবাহ করছেন, একসাথে চারের বেশি কি করছেন, বিবাহ করছেন। আপনার আমার জন্য খাটবে, আপনার আমার জন্য বলা হয়েছে এটা, তাহলে এটা কি হাদিস না সুন্নত? হাদিস, সুন্নত না, আপনার আমার জন্য চলবে না। নবীদের কোন কোন বিবাহ আল্লাহ আরশে পড়াইছে, দুনিয়ায় কোন পড়ানো হয়নি। জয়নবের সাথে এটা হাদিস না সুন্নত? আমাদের জন্য খাটবে? আমাদের বিয়ে আরশে হইতে পারবে? আপনি একটা মহিলাকে দিয়ে বললেন এই চলো ব্যাগ টাকলে চলো, আবার কি জন্য আরশে? আল্লাহ তোমার সাথে আমার বিয়ে পড়াই দিচ্ছে, আপনার পিঠে আর চামড়া থাকবেন, ভণ্ডামি করা যায়, আল্লাহ পড়াই দিতে তুই জানলে কি মনে? তুমি কি নবী? তোমার কাছে ওহি আছে? এটা আমাদের জন্য খাটবে? নবীর সাথে খাস। নবীজি কোন কোন বিবাহ করছেন দেনমোহর ছাড়া, আল্লাহর আদেশে দেনমোহর ছাড়া। কিন্তু আপনার আমার জন্য কি দেনমোহর ছাড়া বিবাহ করার কোন অনুমতি আছে? নেই, আপনার করলে বিয়ে হবে না। কোরআন শরীফে পরিষ্কার আছে, অবতাগু বি আমওয়ালিকুম, মাল খরচ করে তারপর বিয়ে করুন। দেনমোহরটা ঋণ, আমরা অনেকেই ঋণ খেলাপি, স্ত্রীকে মোহর দেয় নেই। আমরা যারা বসে আছে মসজিদের মধ্যে, আমরা অনেকে ঋণ খেলাপি। কি জন্য ঋণ খেলাপি? মোহর ঠিক করে বিয়ে করছি, ওটা ঋণ, এই ঋণটা শোধ করে নেই। তাহলে আল্লাহর খাতায় আমরা সব ঋণ খেলাপি। অথচ পাগড়ি লাগায় পয়লা কাতারে নামাজ পড়ছে, আবার প্রত্যেক রমজানে উমরা করতে যাচ্ছে, এই নামাজ এই উমরা কবুল হবে? বান্দার হক মাইরে, বান্দার হক নষ্ট করে আল্লাহর ইবাদত কবুল হয়? এগুলো ভণ্ডামি। এই হজের কোনো দাম নেই, এই রমজানের উমরার কোনো দাম নেই, আগে বান্দার হক আদায় করেন। এই আমি কয়েকটা উদাহরণ দিলাম, এর একটাও কি আমাদের জন্য খাটবে? প্রথম শক্ত তার এটা বাদ হয়ে গেল। প্রথম শক্ত কি ছিল? উম্মতকে করার জন্য বলতে হবে, এর একটাও উম্মতের করার জন্য না। তাহলে এগুলো কি হাদিস সুন্নত? না। দ্বিতীয় শর্ত, ইসলাম একদিনে কমপ্লিট হয়নি, একদিনে হয় নাই, তাহলে কঠিন হয়ে যেত, মানুষরা ভয় পাইত। আস্তে আস্তে কমপ্লিট হয়েছে, আস্তে আস্তে কি হয়েছে? কমপ্লিট হয়েছে। এই জন্য একটার পর একটা নির্দেশ আসছে, একই ব্যাপারে কয়েকটা নির্দেশ আসছে, একই ব্যাপারে। তো সুন্নত কোনটাকে বলা হবে? সর্বশ্রেষ্ঠা। কোনটাকে বলা হবে? সর্বশ্রেষ্ঠা। যেমন নামাজের ব্যাপারে ইসলামের শুরু জামা নাই, কথা বলা একটু নামাজের মধ্যে। একবার নবীজি চার রেখা তলা নামাজ দুই রেখা পড়ায় সালাম ফেরাই দিয়েছিলেন, দিয়ে গেটের কাছে চলে গেছে। একজন সাহাবি ছিল, অনেক লম্বা হাত ওলা, দাঁড়াইলে তার হাত এই হাঁটু পর্যন্ত আসে। ওই সাহাবি, উনি বদর যুদ্ধে শহীদ হয়ে গেছেন, ওনার নাম হল জুল ইয়াদাইন, দুই হাত ওলা। আমরা কয় হাত ওলা? আমাদেরকে এই নাম দেওয়া হবে না, কিন্তু হাত তো দুটো আছে, কিন্তু হাঁটু পর্যন্ত তো যায় না। ওনার হাত সম্বন্ধে একটু দাঁড়াইলে ওনার এই নাম হয়ে গেছিল। উনি দেয় নবীতে কি বলেন, হুজুর নামাজ দুই রেখা পড়েছেন। হুজুর তো পয়লা বিশ্বাসই করতেছিলেন না, পরে আবু বকর ওমরকে ডাকাইলে কি কয়, জুল আদায়ন কি বলে, নামাজ নাকি দুই রেখা পড়েছে? ওনারাও কে হুজুর ঠিক করছে। অনেক কথাবার্তা হলো, তারপরে নবীজি আসে আর দুই রেখা পড়াইলেন, পড়ে সহসা দিলেন। এখন হবে এরকম? নামাজ মাসে এত লোকের সাথে কথা বলে বাকি দুই রেখা পড়াইলে হবে? মন্দিরে যাওয়ার পরে নামাজে কথাবার্তা নিষেধ হয়ে গেছে, ইন্না ফিস সালাতে লাশুগলান, নিষেধ। তাহলে সর্বশেষ নির্দেশ কি, কথা বলা না বলা? কথা না বলা। নামাজে কথা বলা যাবে না। রোজা দেখেন, প্রথমে যখন রোজা আসছিল রোজা রাখা বাধ্যতামূলক ছিল না, যার মনে চায় রাখো, যার মনে চায় কোন গরিবকে দুই বেলা খাওয়াই দাও, যার মনে চায় রাখো, যার মনে চায় গরিবকে দুই বেলা খাওয়াই দাও, ওটাই রোজা। সহজ সহজ লাগছে, কিন্তু সহজ রাখলেও একটা পর্যায়ে যারা রোজা রাখে নাই গরিবকে খাওয়াইছে তাদের কিন্তু বোঝা হয়ে গেছে, বুঝতে পারছে যে রোজা রাখা যায়। কারণ আমার অমুক ভাই তো গরিবকে খাওয়ায় নাই, সে তো রাখছে, সারাদিন না খেয়ে রয়েছে, কোন সমস্যা হয় নাই। অমুক ভাই রোজা রাখছে, অমুক ভাই রোজা রাখছে, অমুক ভাই রোজা রাখছে, যত লোক গরিবরে খাওয়াইছিল তাদের কিন্তু এতটুক বোঝা হয়ে গেছে যে রোজা রাখা যায়, সমস্যা হয় না। এই বুঝটা তৈরি হওয়ার পরে আল্লাহ নতুন অর্ডার দিলেন, এই এখন থেকে সুস্থ মানুষদের জন্য আর গরিবরে খাওয়াইলে হবে না, রোজা রাখতে হবে। ফামান শাকিদা মিনকুম শাহরা ফালিয়াসুম, কিন্তু এখনো কিছু লোকের জন্য হবে, যারা অতিশয় বৃদ্ধ, যারা অনেক রুগী, শক্তি নেই, ডাক্তার বলছে আপনার আর শক্তি ফিরে আসার সম্ভাবনা নেই, তাদের জন্য কিন্তু ওই হুকুম এখনো বহাল আছে। তারা রমজানে একটা লোকরে লজিং রাখল, মসজিদের খাদেম মসজিদ কাউকে রাখল, রেখে দুই বেলা খাওয়ান দিল, শুরু রাত্রে শেষ রাত্রে খাওয়ান দিল, দিলে তার বিরুদ্ধে বাপের এক একদিন দুই বেলা খাওয়াইতেছে, বাপের একটা রোজা হয়ে যেতেছে। কার জন্য? বৃদ্ধ। তা আমি বলতে চাই প্রথম কিন্তু রোজার ব্যাপারে অনেক সহজ ছিল, কিন্তু পরে যখন জানাজানি হয়ে গেল যে রাখা যায়, তখন দ্বিতীয় নির্দেশ কি দিলেন? সুস্থ লোকদের জন্য রোজা রাখা বাধ্যতামূলক, রোজা রাখা কি বাধ্যতামূলক। তাহলে আগেরটা কি গরিবদের খাওয়াইছে? হাদিস না সুন্নত? হাদিস। আর এখন যে খাওয়ানো যাবে না রাখতেই হবে, এটা কি সুন্নত? ওরকম কথা বললাম যে হাদিস শুনাইলাম, ওটা বুখারী শরীফে সাত আট জায়গায় আছে, নামাজে নবী দুই রাখাতে পারে কথা বলছেন, ওটা হাদিস না সুন্নত? আর সুন্নত কোনটা? কথা বলা যাবে না। দেখা যাচ্ছে প্রত্যেকটা ব্যাপারে শুরুতে একটা ছিল, পরে অন্য নির্দেশ আসছে, অন্য নির্দেশ আসছে। এমনকি ফরজ গোসলের ব্যাপারে শুরুতে নির্দেশ ছিল সবকিছু করলা, শুধু বীর্যপাতটুকু হয় নাই, আর সব হয়েছে, তো গোসল ফরজ হবে না। এই হাদিসটা বুখারী শরীফে দুইবার আছে। আপনারা নিজেরা বুখারী রিসার্চ করবেন না, এইসব হাদিস পড়ে বিভ্রান্ত হবেন। আপনাকে কে বলে দিবে যে এটা রহিত হয়ে গেছে, এটা আগের জামানায় ছিল এখন নেই? কে বলবে? দুই জায়গায় আছে, গোসল করা লাগবে না। কিন্তু পরবর্তী নির্দেশ কি? ইদাল তাকাল খিতানুল খিতানা ফাকাত ওয়াজাবাল গুসলু, দুইজনের খতনার জায়গা যখন মিলল, দুইজনের স্বামী স্ত্রীর খতনার জায়গা মিলল, আর কিচ্ছু লাগবে না, গোসল ফরজ হয়ে গেছে, গোসল ফরজ হয়ে গেছে। তাহলে আগে থেকে কইলো গোসল লাগবে না, ওটা কি হাদিস? সুন্নত না? সুন্নত কি? খতনার জায়গা মিলিত হলে গোসল ফরজ। আমি হাজার হাজার নমুনা আছে আমার কাছে, আমি তিনটা নমুনা দেখালাম, ফরজ গোসলের ব্যাপারে, নামাজের ব্যাপারে, রোজার ব্যাপারে। যে প্রথম এক নির্দেশ ছিল, পরে আর এক নির্দেশ। তো আগেরটা কি? হাদিস রহিত হয়ে গেছে, সহি হাদিস, বুখারীর হাদিস রহিত হয়ে গেছে। পরেরটা কি? পরেরটা হাদিস, কিন্তু ওটা সুন্নত, ওটা রহিত হয় নাই, ওটা জারি আছে। এই জন্য বলছি প্রত্যেকটা সুন্নত কিন্তু কি হাদিস, কিন্তু প্রত্যেকটা হাদিস সুন্নত না। এই জন্য আমাদের নাম হল আহলে সুন্নত আল জামাত, আমাদের নাম কি আহলুল হাদিস না। যদি দাবি করেন আমি আহলুল হাদিস, আপনাকে এগারোটা বিয়ে করতে হবে এবং সে বিয়ে আরশে হবে, জমিনে না আরশ, এবং সেই বিয়েতে কোন মোহর দেওয়া যাবে না, ডাইন মোহর থাকবে না, দেন মোহর থাকবে না। কে কে আহলে হাদিস হতে রাজি আছেন? এগারো বিয়ে করতে হবে, পিঠে চামড়াও থাকবে না, এগারো বিয়ে করবে। আহলে হাদিস দাবি করলে এগুলো করতে হবে, আহলে হাদিস দাবি করলে এগুলো করতে হবে। কেন হাদিস আছে, যত রহিত হাদিস আছে ওগুলো আপনার আমল করতে হবে, কেন হাদিস আছে, যত রহিত হাদিস। ওই জন্য আমাদের কথা বললাম বা রোজা না রেখে গরিবের খাওয়াই দেওয়া, এগুলো আপনাকে আমল করতে হবে, কেন হাদিস আছে, এগুলো সব আমল করতে হবে আপনাকে। ওরা এই কাণ্ডই করে, আমরা যেভাবে করি হানাফিরা সব কিন্তু হাদিস আছে, কিন্তু সেই হাদিস আপনাকে দেখাবে না, তাদের গোলমাল পাকানো যাবে না। ওরা তালাশ করে যেটা রহিত হয়ে গেছে ওইটা খুলে আপনাকে দেখাবে। এই দেখেন বুখারীর হাদিস, ঠিক বুখারীর হাদিস, সহিহ হাদিস, কিন্তু ওটা তো রহিত হয়ে গেছে, কি হয়ে গেছে, রহিত হয়ে গেছে, তো দেখাই লাভটা কি আবার? বুখারীর সব হাদিস সুন্নত না, বুখারীর সব হাদিস কি না, সব হাদিস আমল যোগ্য না। এটা দোরে আমিন বলে অনেকে, এক সময় ছিল পরে রহিত হয়ে গেছে, এখন জোরে আমিন বলে জায়েজ নেই। এক সময় ইমামের পিছনে ফাতিহা পড়তো, রহিত হয়ে গেছে। ওইরা কুরিয়াল কোরআন যখন নাজিল হয়েছে ফাতিহা পড়া নিষিদ্ধ হয়ে গেছে, তারা এখনো কইতেছে ফাতিহা পড়তে হবে, এখনো কি কইতেছে, তারপরে বারবার হাত তোলা, লুকুতে দেওয়ার সময় হাত তোলে, উঠার সময় হাত তোলে, এখানে হাত তুলতাম, এটা এক সময় ছিল। এই হাদিসটা যে সাহাবি থেকে, তার নাম হল আবদুল্লাহ ইবনে ওমর, দ্বিতীয় খলিফার ছেলে ইনি, ইনি মক্কায় বয়ান করছেন বারবার হাত তোলার কথা, উনি মদিনায় যে বয়ান করছেন যে নবীজি মদিনায় আসার পরে বললেন এখন থেকে শুরুতে একবার হাত তুলবা, আর তোলা যাবে না, নিষেধ। এমনকি এক মসজিদ দলরা এই হাদিসটা শোনে নাই, ওখানে খবর পৌঁছে নাই, তারা তখন হাত তুলতেছিল, ওই এলাকায় নবীজি কোন কাজে গেছেন, ওদের হাত তোলা দেখে নবীজি খুব রাগ হইলেন, এই তোমাদের কি হয়েছে, তোমাদের নামাজের মধ্যে অহংকারী ঘোড়ার লেজের মতো হাত খালি এরকম করতে দেখলাম, অহংকারী ঘোড়ার লেজের মতো এরকম করতে কেন, স্থির থাক। এই লোকগুলো নিষিদ্ধ হওয়ার পরও হাত তুলতেছিল বলে হুজুর রাগ করলেন, তাহলে কি এখনো জারি আছে এগুলো? ওরা যা করে সব রহিত হয়ে গেছে, ওগুলো আমল করে আর আমাদের কান্দে চাপাই দেয়। এই জন্য ওদের, ওরা আপনাদেরকে দাওয়াত দিলে আমাদের কাছে নিয়ে আসেন, ইমাম সাহেবের কাছে নিয়ে আসেন, তোমার হাদিস ঠিক আছে, তোমার হাদিস বুখারীর হাদিস, কিন্তু এইটুক দেখলে হবে না, এটা সুন্নত কিনা এটা দেখতে হবে। খালি সুন্নত হবে কি, রহিত না হওয়া চাই, সর্বশেষ নির্দেশ হওয়া চাই। তুমি যেটা দেখাই দিছ বুঝলাম উম্মতের জন্য, কিন্তু উম্মতের জন্য হইলেও হবে না, সর্বশেষ নির্দেশ হইতে হবে, সর্বশেষ কিনা। তা আমরা যখন বুখারী পড়াই, আমি 41 বছর বুখারীর সাথে সম্পর্ক আমার, বুখারী পড়াইতেছি, ছাত্রদেরকে বুঝাইছি, 41 বছর, কথা বুঝতেছেন? তা আমরা কি হাদিস বুঝি না, ওরা বাংলা অনুবাদ দেখে সব বুঝে ফেলল। আমরা আরবি হাদিস পড়াই যেখানে জের জবর দেওয়া নেই, কোন জের জবর দেওয়া নেই, বিশাল বিশাল দুই খণ্ড। আর ওরা কি পড়ে, ওরা তো আরবিটা পড়তে পারে না, ওরা ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদ কিনে নিয়ে আসে, এই অনুবাদ সঠিক না ভুল তার কোনো খবর নেই। আর তারা সবাই হাদিস শিক্ষা দেয়। তিন চারজন বলে চিল্লায় আমিন, মনে হয় আমরা কেউ কিছু জানি না, ওরা আমাদের শিক্ষা দিচ্ছে, আমরা কেউ কিছু জানি না, আমরা হাদিস পড়ি নাই, ওরা এখানে হাদিস পড়ছে। সব গলত জিনিস। সার কথা, হাদিসের মধ্যে দুই শর্ত পাওয়া গেলে ওটাকে কি বলে? সুন্নত। আমাদের নাম কি? আল হাদিস না। এবং শরিয়াতে যে চার দলিল সেখানে হাদিস বলা হয়নি। শরিয়াতের চার দলিল কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, হাদিস না। হাদিস তো রহিত হয়ে গেছে। এবং যারা হাদিসের কিতাব লিখছে তারা কিন্তু হাদিস শব্দ ব্যবহার করে নাই, সুন্নত ব্যবহার করছে। সুন্নতের বহুবচন সুনান, সুন্নতের বহুবচন সুনানে ইবনে মাজাহ, সুনানে তিরমিজি, সুনানে আবি দাউদ, হ্যাঁ সুনানে নাসাই। এই হাদিস যারা জমা করছে তারা কি নাম ব্যবহার করছে? হাদিস না। কি ব্যবহার করছে? সুন্নত। কেন? হাদিস আমলযোগ্য না। আমলযোগ্য কোনটা? এই সুন্নত মৌলিকভাবে ছয়টা, আজকে আমি ব্যাখ্যা করব না, ব্যাখ্যা ইমাম সাহেব করবে। সুন্নত মৌলিকভাবে কয়টা? ছয়টা। তাহাতে গোলেন শেরেক মুক্ত ইমান শিক্ষা করা, শেরেক মুক্ত। তারা মাঝারে মাঝারে ঘরে, হ্যাঁ আমাদের নেতারাও ঘরে, এতে ইমান নষ্ট হয়ে যায়। মাজারে যাওয়া যায় তিন কুল পড়ে বক্সে দিবেন, দিতে যাবেন, নিতে যাবেন না, তাহলে ঠিক আছে। মাজারে দিতে যাবেন, নিতে যাবেন না, শেরেক মুক্ত ইমান অর্জন করতে হবে। এক নম্বর। দুই নম্বর, কোরআন তেলাওয়াত, নামাজ, রোজা, হজ, যাকাত, কাফন দাফন, এগুলোকে ইবাদত বলে। এগুলো পুরাপুরি নবীদের তরিকায় করতে হবে। এখন পুরাপুরি তরিকায় নেই, কিছু আছে। এই হাত তুলতে বলেছে এইভাবে, কান বরাবর না, আমরা তুলি এইভাবে। আবার কেউ আছে আসমানের দিকে, কেউ আছে পিছনে, কেউ আছে এমনভাবে, কেউ আছে সাপের ফনার মতো, সব। এটা হলো সই, কান বরাবর হাত তুলবেন, এই হল সুন্নত। ইবাদত বন্দেগী সুন্নত তরিকায় করা, এটা হল দুই নম্বর। ইবাদত বন্দেগী মানে নামাজ, রোজা, হজ, যাকাত, কাফন দাফন, কোরআন তেলাওয়াত, উযু, গোসল। তিন নম্বর, আমি ব্যাখ্যাতে যাচ্ছি না, শিরোনাম বলতেছি, আয় রোজগার হালাল ভাবে করা, ইবাদত। নবীদের মৌলিক সুন্নত ছয়টা, তার তিন নম্বরটা কি? যে লাইনে করেন, একটু ফতোয়া নেন ওলামায়ে কেরাম থেকে, হালাল হইতেছে কিনা, না হারাম মিশে আছে। কোন ইসলামী ব্যাংক 100% এখনো হয়নি। আমাদের দেশে যে বন্ধক সিস্টেম, জমি বন্ধক রাখে না, রেখে ফসল খায়। যতদিন গরিবে টাকা না দিবে ততদিন ধনী কি করে? ওই জমিনটা ভোগ করে, সুদ খাওয়া, সুদ খাওয়া। বাপ মরে গেলে সাথে সাথে ফারায়েজ বের করে সবাইকে দিতে হয়, যদি না দেন, হিসাব দিতে দেরি করেন, অংশ দিতে, তো রিজিক হারাম হয়ে যাবে। কেমনে? হ্যাঁ, বোনেরা শ্বশুর বাড়ি চলে গেছে, তাদেরগুলো কে খাইতেছে? মা খাইতেছে, ভাই বোনেরা খাইতেছে। এক ভাই বিদেশে থাকে, তারটা কে খাইতেছে? অন্য ভাইরা খাইতেছে, একজনের হক আরেকজনে খাইতেছে, সবাই রিজিক হারাম হয়ে যাচ্ছে। আয় রোজগার হালাল থাকতে হবে। চার নম্বর, বান্দার হক, আল্লাহ নামাজ রোজা খুলে খুলে বলেন নাই, নামাজ রোজা খুলে খুলে বলা হয়েছে হাদিসে, কিন্তু বান্দার হক আল্লাহ খুলে খুলে বয়ান করছেন। একজনে বাড়ি ঢুকবেন, ঢোকার তরিকা কি? কয়বার সালাম দিবেন, এসব কোরআনে খুলি খুলে বলা হয়েছে। মহিলাদের হক কি, অধিকার কি, তো বোঝানোর জন্য সুরাতুন নিসা নামে একটা সুরা নাযিল করছে। যেহেতু বাপে ভাইরা মিলে মেয়েদেরকে মাহরুম করে, বাপ নিজে এত বড় জালেম, কিভাবে মেয়েকে না দিয়ে তারা যায়, এর জন্য ছেলেদেরকে নিয়ে পরামর্শ করে। মনে করে মেয়েরে দিলে আমার সম্পত্তি পরে ঘরে চলে গেল, গুমরাহি। মেয়ে আপনার রক্ত না, পরে ঘরে কেমনে গেল? ছেলের ঘরের নাতি নাটকুর যে পর্যায়ের, মেয়ের ঘরের নাতি নাটকুর একই পর্যায়ের। দুই চোখে দেখলে আপনি জানেন আপনি বান্দার হক নষ্ট করছেন। তো মখলুকের মধ্যে সবচেয়ে বেশি হক হল বাপ মায়ের। তারা বেঁচে থাকলেও সাতটা হক, তারা দুনিয়াতে চলে গেল আর সাতটা হক পাও না। বাপ্পার হক কয়টা? স্ত্রীর অনেকগুলো হক আছে, খালি ভাত কাপড় দিলে হবে না, তাকে দিন শিখাইতে হবে, পর্দায় রাখতে হবে, তাকে দিয়ে চাকরি করানো জায়েজ নেই। যে স্বামী নিজে রোজগার করে তার জন্য স্ত্রীকে দিয়ে চাকরি করানো জায়েজ নেই, না জায়েজ, কোনদিনও বরকত পাবেন না। স্ত্রীর হক আদায় করতে হবে, সন্তানের হক আদায় করতে হবে। সন্তানের মেইন হক হল তাকে আল্লাহর কালাম শিক্ষা দেওয়া, নবীজির সুন্নত শিক্ষা দেওয়া। হাফেজ মাওলানা বানাইতে পারলে সবচেয়ে ভালো, সবচেয়ে কামিয়াব আপনি। একদম ইমান যদি আপনার না থাকে, অন্তত দুই তিন বছরের জন্য মাদ্রাসায় দেন। হাফেজ আলেম বানানোর মতো ইমানি শক্তি যদি না থাকে তো কি করেন? দুই তিন বছরের জন্য দেন, যাতে আপনার ছেলেটা মুসলমান হিসেবে আল্লাহর হুকুম মতো নবীর তরিকে মতো জীবন কাটাইতে পারে, এইটুক শিক্ষা দেন। আপনি আপনার মরার সময় আপনাকে কালেমার তালকিন করতে পারে, ইয়াসিন পড়তে পারে, তাতে আপনার রুটা সহজে কি হয়, এইটুক আগে শিক্ষা দেন। তারপর ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, আগের থেকে পাগল হয়ে গেছেন ডাক্তার বানানোর জন্য। যদি নাস্তিক মার্কা ডাক্তার হয়, বেঈমান মার্কা ডাক্তার হয়, রোডে দেখলাম এক ডাক্তার লিখে রাখছে বেঈমান ফার্মেসি, এরা মারাত্মক কথা কেউ লেখে? তার দোকানের নাম দিচ্ছে বেঈমান ফার্মেসি, এই পান্তপথে বেঈমান একদম ভয়কার। যদি আপনি ছোটকালে কোরআন সুন্না না শিখান, তো আশঙ্কা আছে স্কুল কলেজের পরিবেশ, এখানে অনেক টিচাররাই নাস্তিক, এদের সহবাতে যায় কোনো অসম্ভব না যে আপনার ছেলে কি হয়ে যাবে নাস্তিক হয়ে যাবে, অসম্ভব। অন্তত কোরআন শিখাই দেন ইনশাআল্লাহ, কোরআন শিখে দেওয়া স্কুল কলেজ যাবে, এটা আর নাস্তিক হবে না। ও আরো নাস্তিকগুলো দাওয়াত দিয়ে মুসলমান বানাইব। এর উদাহরণ নেই তো উদাহরণ দিচ্ছি। দুধের উপরে মেহনত করে মাখন বানাইলেন, এই মাখনটা আপনার পুকুরে ফেলেন, আটলান্টিক মহাসাগরে ফেলেন, উঠায় আনা যাবে, কেন? মেহনত হচ্ছে। আর যে দুধের উপরে মেহনত করা হয়নি, দুধ দুধ রয়ে গেছে, এটা আটলান্টিক মহাসাগর কেন? আপনার পুকুরে যদি ফেলেন উঠাইতে পারবেন না। তা আপনার ছেলের পিছনে অন্তত তিনটা বছর মেহনত করে মাখন বানাই দেন, ওটা কোনো মহলে যেয়ে নাস্তিক হবে না, মদ খাবে না, আপনাকে কষ্ট দিবে না, এটি হল ছেলের হক। এটা কয় নম্বর? চার নম্বর হল বান্দার হক। পাড়া প্রতিবেশীর হক কি? গাড়ির মধ্যে 10 মিনিটের জন্য আপনার পাশে বসলো, গাড়ির মধ্যে তার হক কি? ইসলামে খুলে খুলে বয়ান করছে এই ব্যাপারে মাওলানা থানবীর কিতাব আছে হুকুকুল ইসলাম। এবং এই চার নম্বরটা খুব সিরিয়াস এই দিক দিয়ে, অন্যগুলো আল্লাহ চাইলে যে কোনো সময় মাফ করতে পারে, যে কোনো সময়, এনি টাইম, কিন্তু এটা মাফ করবে না। বান্দার হক আল্লাহ ঘোষণাই করে দিছে আমি এটা মাফ করব না, কি হবে হাসরের ময়দানে তোমার থেকে নেকি নিয়ে নিয়ে পাওনাদারদেরকে দিব, একজনে গালি দিছো, একজনে থাপ্পড় দিছো, একজনে কিল দিছো, সবাই সমানে নেকি দেওয়া হবে। এতে নেকি শেষ হয়ে গেছে, পাওনাদারের বিরাট সিরিয়াল রয়ে গেছে, এখন কি হবে? নেকি তো সব রয়ে গেছে, যত 49 কোটি কামাইছিলেন তবলিগে দিয়ে সব রয়ে গেছে, নেকিটা হেফাজত করা হয়নি, হেফাজত করতে নাকি সব রয়ে গেছে কিন্তু পাওনা দ্বারা সিরিয়াল রয়ে গেছে, আর কি হবে? ওদের থেকে গুনা নিয়ে নিয়ে আপনার কাঁদে চাপাতে হবে, শেষ পর্যন্ত দেখা যাবে নেকির পাহাড় নিয়ে আসছিলেন তাতে একটাও নেই, গুনার পাহাড় মাথায় করে আপনি দোজখে যেতেছেন, আল্লাহ হেফাজত করুন। এদের এটা খুব সিরিয়াস, কারো হক যেন নষ্ট না হয়। মানুষ মৃত্যুর আগে কয়েক মাস পড়ে থাকে না বিছানা, মৃত্যুর আগে বিছানায় পড়ে থাকে না কেন? তা আল্লাহ বিশেষ দয়া, যদি কয়েক মাস পড়ে থাকে বিশেষ দয়া, কেন দয়া? এসব সব লোকজন দেখা করতে আসে, ওই সুযোগে সেও তাদের কাছে কি করতে পারে, মাপ চাইতে পারে, একটা মাপ চাওয়ার সুযোগ করে দিল যাতে আসলে ময়দানে দাবি না তোলে, দুনিয়াতে সব লেনদেন ক্লিয়ার। তাহলে মৃত্যুর আগে অসুস্থ হয় রহমত কিনা? হ্যাঁ, কয়টা হয়েছে? হ্যাঁ, 4টা। 5 নম্বর হল গুণা বর্জন, আমাদের অন্তরের গুণা আছে 10টা, অহংকার, লোভ লালসা, হিংসা বিদ্বেষ, রাগ, কৃপণতা, অন্তরের গুণা কয়টা? আর বাহ্যিক গুণা আছে 100। আমার কিতাবুল ইমানের চতুর্থ অধ্যায় বাহ্যিক গুণার তালিকা দেওয়া আছে। এই গুণা বর্ধন একে বলে আত্মশুদ্ধি, কি বলে? আত্মশুদ্ধি। এর জন্য প্রত্যেকের কোন সহায়ক থাকতে হবে, পীর মাশায়েখরা তাবিজ দেওয়ার জন্য না, পীর মাশায়েখরা পানি পড়া দেওয়ার জন্য না, আপনার আমার গুণামুক্ত জিন্দগি হাসিল করার জন্য তারা সহযোগিতা করে। পীর মাশায়েখদের মূল দায়িত্ব কি? আপনাকে আমাকে আল্লাহর সাথে জুড়ে দিবে, গুণামুক্ত জিন্দগি, ফেরেশতার জিন্দগি শিখাই দিবে, এটা তাদের দায়িত্ব। আর আমরা মনে করি কি, যদি শুধু ওখানে পীর আসছে সবাই বোতল নিয়ে দৌড়ায়, পীর যখন আসছে পানি ভরা নিতেই হবে, আরে ফিরে দেয় চাকরি আমরা পানি ভরা দিবে? তার থেকে আত্মশুদ্ধি নেন, ক্লিন হার্ট, ক্লিন হার্ট নেন তার কাছ থেকে, তার মজলিসে বসেন, তার মজলিসে বসলে আপনার অন্তর থেকে এই রোগগুলো দূর হইতে থাকবে, আর কোন মেডিসিন নেই। এটা কয় নম্বর? এটার নাম হলো আত্মশুদ্ধি। 6 নম্বর, আমরা শেষ নবীর উম্মত, আমাদের এই দীন ইসলাম কিয়ামত তক চলবে না, আর কোন ধর্ম আসবে, এটা চলবে, নবী আর কেউ আসবে না। তাহলে আমাদের ইসলাম তাদের কিয়ামত তক থাকবে, কার দাওয়াতের দ্বারা থাকবে? নবী আসবে না কেউ, বলেন আলেমদের, আলেম কয়জন দুনিয়াতে, মানুষ কত আর আলেম কয়জন? এই জন্য বিদায় হজে নবীজি শুধু আলেমদেরকে দায়িত্ব দিয়ে যায় নাই, পুরা উম্মতকে দায়িত্ব দিয়ে গেছে। তোমরা যে যতটুক জানো, যে যতটুক জানো, আর এক ভাইয়ের কাছে পৌঁছাও, আর এক ভাইয়ের কাছে পৌঁছাও। তুমি আমার একটা জানো, তুমি আমার উম্মত, আমার একটা কথা জানো, ওইটা পৌঁছাও। বিদেশ সফর করো, লন্ডন আমেরিকা যাও, যে এই কথাটা বলে আসো, ভাই কোরআন নাজেল হওয়ার পরে সমস্ত ধর্ম রিজেক্টেড, এখন যদি আপনি মুক্তি চান মুসলমান হওয়া ছাড়া কোন বিকল্প নেই, এটা বলে আসে। আপনি শুধু ব্যবসার জন্য চীন যাবেন না, শুধু ব্যবসার জন্য আমেরিকা যাবেন না, শুধু পড়ার জন্য আমেরিকা যাবেন না, যখনই বিদেশে যাবেন আপনার মৌলিক নিয়ত থাকবে দিনের দাওয়াত, মৌলিক নিয়ত কি থাকবে? দিনের দাওয়াত। ওর মধ্যে তোমার পড়াও হয়ে যাবে, ওর মধ্যে তো ব্যবসাও হয়ে যাবে, সব হয়ে যাবে। বাংলাদেশে হাজার হাজার লোক চিনে যায় মাল আনতে, সবাই মাল আনতে দেয়। যদি এইগুলো দাওয়াত দিত এতদিন চীন একটা মুসলমান রাষ্ট্র হয়ে যেত। ওদের দিল নরম, ওরা হক খুঁজতেছে, হক খুঁজতেছে, হক পায় না। এই প্রত্যেকটা লোক যদি দাওয়াত দিত যার কাছে মাল কেনে, তো চীনটা বৌদ্ধ দেশ থাকতো না, কোন দেশ হয়ে যেত? মুসলমান দেশ হয়ে যেত। কিন্তু একটা আল্লাহর বান্দা দাওয়াত দেয় না, খালি মাল নিয়ে চলে আসে। অথচ তাদের আমাদের কাছে দাওয়াত পাও না, প্রত্যেকটা কাফের আমাদের কাছে কি দাওয়াত পাও না। এই পাওনাটা আমরা তাদেরকে দিচ্ছি না। এই জন্য আমাদের একটা 6 নম্বর দায়িত্ব হল দাওয়াত। নামাজ যেরকম ফরজ, দাওয়াত এরকম ফরজ। এর জন্য সময় বের করতে হবে, দেশে দাওয়াত দিতে হবে, মহল্লায় দাওয়াত দিতে হবে, বিদেশে দাওয়াত দিতে হবে, এটা জরুরি। তো মৌলিক সুন্নত এই 6টা, মৌলিক সুন্নত নবীর তরিকা এই 6টা, আর যা কিছু বলবেন সব এগুলো শাখা প্রশাখা। এই জন্য মাওলানা মুক্তি হওয়া ফরজে কিফায়া। মাওলানা মুক্তি হওয়া কি ফরজে কিফায়া, কিন্তু এই 6টা বিষয়ের এলেম অর্জন করা ফরজে আইন। এই 6টা বিষয়ের এলেম অর্জন করা কি ফরজে আইন, প্রত্যেককে বাধ্যতামূলক শিখতে হবে। আর সমাজে কিন্তু মাওলানা মুক্তিও লাগবে, জটিল বিষয়গুলো কারা পাইচালা দিব। হ্যাঁ, মাওলানা মুক্তিও থাকতে হবে, সবার জন্য বাধ্যতামূলক না। যেমন খাজনা না দিলে জমি নিলাম হয়ে যায়, এটুকাই না, আপনাকে জানতেই হবে। কিন্তু সবার জন্য অ্যাডভোকেট হওয়া জরুরি না, সব প্রজার জন্য অ্যাডভোকেট হওয়া জরুরি না, বাকি অ্যাডভোকেট থাকতে হবে, অ্যাডভোকেট থাকতে হবে। এটুকু তো আপনাকে জানতে হবে, অ্যাডভোকেট ছাড়াই কি খাজনা না দেয় সরকারকে আমার জমি কি হয়ে দেবে, এটুক জানা ফরজ আইন। সবার ডাক্তার হওয়া ফরজ না, কিন্তু বিভিন্ন ছোটখাটো জরুরতে না পা চলে এটুক জানতে হবে, ছোটখাটো মাথা ব্যথা সর্দি কাশি না পা খায় না, এটুক এলেন তো রাখতে হবে, কিন্তু সবার ডাক্তার হওয়া ফরজ না। ঠিক এরকম সবার মাওলানা হওয়া ফরজ না, কিন্তু এই 6টা বিষয়ের এলেম অর্জন করা ফরজ। তো এই 6টা বিষয়ের এলেম অর্জন করতে হলে ইমাম সাহেব যারা আছে তাদের দায়িত্ব জুমার বয়ানে তারা পর্যায় করবে, এই 6টা বিষয়ের ব্যাখ্যা দিবে। এই জুমার বয়ানটা আপনাদের জন্য মাদ্রাসা, আপনাদের জন্য কি মাদ্রাসা। তাছাড়া আমার একটা কিতাব আছে ইসলামী জিন্দেগি, কি নাম, মাওলানা হিমায়তউদ্দিনের একটা কিতাব আছে আহকামে জিন্দেগি। এই উভয় কিতাবে আমি যে 6টা বিষয়কে মৌলিক সুন্নত বললাম এর ব্যাখ্যা দেওয়া আছে, ইসলামী জিন্দেগি অথবা আহকামে জিন্দেগি, এই কিতাবে এই 6টা বিষয়ের ব্যাখ্যা দেওয়া আছে, সেখান থেকেও পড়ে নিতে পারেন। আর মূল দায়িত্ব যারা জুমার নামাজ পড়ায় তারা কিস্তা কাহিনী বাদ দিয়ে এই 6টা বিষয় নিয়ে আলোচনা করবে, এই 6টা বিষয় নিয়ে আলোচনা করবে, যাতে তার সমস্ত মুসাল্লির ফরজ এলেমটুকু অর্জন হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমরা যেন 6টা বিষয় এলেম অর্জন করে আমল করে, শুরুতে বলছিলাম কাজ কি, সুন্নত শেখো, আমল করো, দাওয়াত দাও, এটা হল জিন্দেগির লক্ষ্য উদ্দেশ্য, আর কিছুই লক্ষ্য উদ্দেশ্য না। গাড়ি বাড়ি চাকরি বাকরি সব আনুষঙ্গিক, সব আনুষঙ্গিক, লক্ষ্য উদ্দেশ্য কি, সুন্নত শেখো, আমল করো, দাওয়াত দাও, সুন্নত শেখো, নিজে আমল করো, দাওয়াত দাও, এটা লক্ষ্য উদ্দেশ্য। এক ভাই প্রশ্ন করছেন, আহলে হাদিসরা তাবিজ বা ঝাড়ফুঁককে নাজায়েজ বলে থাকেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবিজ খুলে ফেলে এক সাহাবীকে বায়াত করানোর ঘটনা দলিল দেয়। ওরা তো আসলে হাদিস কোরআন জানে না, ওই থোড়া বহুত সাহাবায় কেরাম তাবিজ লিখে তাতে বাচ্চাদের গলায় লটকাইছে, তো সাহাবারা সেরেক করছে। আর এই জন্য বলা হয়েছে যে নবীজি একজনের গলা থেকে তাবিজ খুলে তারপরে বায়াত করেছে, ওই তাবিজ তো সেরেক কি কলেওয়াজ দিল, ওই তাবিজটা কি ছিল? তো হুজুরা যত তাবিজ দেয় সব সেরেক। হ্যাঁ, সেরেকি কথা লিখলে তো খুলে ফেলতে হবে, ওটা ব্যবহার করা জায়েজ নেই। কিন্তু কোরআনের আয়াত লিখলো, হাদিসে কোন দোয়া লিখলো, সেই তাবিজ কি না, না জায়েজ না। তবে বিশ্বাস ঠিক রাখতে হবে যে তাবিজের দ্বারা কিছু হবে না, আল্লাহ চাইলে হবে। এক তো তাবিজটা কোরআন হাদিস থেকে হইতে হবে, কোন সেরেক বা কুফুরি কালাম না হওয়া চাই। দুই নম্বর, আপনার বিশ্বাস থাকতে হবে এই তাবিজ দ্বারা কিছুই হবে না, আল্লাহ এটাকে অসিলা করে আমাকে উপকার পৌঁছাইতে পারে, এই বিশ্বাস নিয়ে তাবিজ ব্যবহার করত। আপনি যদি এই বিশ্বাস নেন যে এই তাবিজ ব্যবহার করলে এইটা হবেই, এটা সেরে কোন তাবিজের এই ক্ষমতা নেই। তবে আল্লাহ গণহারে তাবিজকে সেরেক বলে, এটা ওদের বেকুফি বোকামি।
রহমতিক أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين، رب ارحمهما كما ربياني صغارا، رب اجعلني مقيم الصلاة ومن ذريتي، ربنا وتقبل دعاء، سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين.